সুপ্রিয় শ্রোতা এবং দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের হ্যালো ওয়াশিংটনে। আজকে আমাদের অ্যামাজন জঙ্গলের আগুন এবং পরিবেশের উপর তার প্রভাব নিয়েই মূল আলোচনা। আর আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি তিনজন পরিবেশ বিজ্ঞানীকে। ঢাকা থেকে যোগ দিয়েছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পরিবেশ বিজ্ঞানী বাংলাদেশ থেকে ডক্টর আতিক রহমান। ডক্টর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ।
কলকাতা থেকে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে অধ্যাপক অপূর্ব রতন ঘোষ, এনভায়রনমেন্টাল সায়েন্স ডিপার্টমেন্টের শিক্ষক তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের। অধ্যাপক অপূর্ব রতন ঘোষ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আর ডক্টর সুফিয়ান খন্দকার যোগ দেবেন নিউ ইয়র্ক থেকে, তিনি পরিবেশ নিয়ে কাজ করেন, মূলত তিনি পানি বিশেষজ্ঞ। ডক্টর সুফিয়ান খন্দকার, আপনাকে স্বাগত।
ধন্যবাদ।
আমরা মূল আলোচনা আসলে আজকে নিয়েছি অ্যামাজন জঙ্গলকে কেন্দ্র করে। অ্যামাজন জঙ্গলে আমরা জানি কয়েক সপ্তাহ ধরে প্রবল আগুন, এবং এই আগুন গোটা বিশ্বের মানুষকে উদ্বেগে আশঙ্কায় ফেলেছে। সেই কারণে পরিবেশ বিপর্যয়, জলবায়ু পরিবর্তনের উপরে এই আগুনের প্রভাব, এবং উষ্ণায়নে কতটা এই আগুন প্রভাব বিস্তার করতে পারে, সেই সব নিয়ে আলোচনা। তো প্রথমে আমি ডক্টর আতিক রহমান আপনার কাছে আসছি। জঙ্গলের আগুন তো এমনিতে পৃথিবীর বিভিন্ন জায়গায় প্রতি বছর ঘটে থাকে, তো এবার অ্যামাজনে, যে অ্যামাজনেও প্রতি বছর ঘটে, তো এবার অ্যামাজনের আগুনটা বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেছে। বিশ্ব নেতারা G7 সম্মেলনে ফ্রান্সে উদ্বেগ প্রকাশ করেছেন। তো এই আগুনের ভয়াবহতা কি, কি প্রভাব পড়তে পারে পরিবেশের উপর?
প্রথমত হচ্ছে যে অ্যামাজনিয়া বা অ্যামাজন ফরেস্ট বলতে যেটা বোঝায়, সেটা পৃথিবীর সবচেয়ে বড় সমন্বিত ফরেস্ট এক জায়গায় অবস্থিত। আর এটার আরেকটা বড় প্রপার্টি হচ্ছে যে এটাকে প্রাইমারি বা প্রাথমিক ফরেস্ট বলা হয়। প্রাইমারি এই অর্থে যে ঐতিহাসিক যে পরিবর্তন হয়েছে তার মধ্যে প্রথম দিকের যে গাছগুলো সেগুলো এখনো রয়ে গেছে প্রচুর অ্যামাজনিয়ায়, পৃথিবীর খুব কম জায়গায় আছে। মধ্য আফ্রিকায় সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক কিছু আছে, এবং আমাদের মালয়েশিয়া ইন্দোনেশিয়া এখানে কিছু আছে। এগুলো পরবর্তী প্রায় বেশিরভাগই ইউরোপে হচ্ছে সেকেন্ডারি ফরে, অর্থাৎ আমেরিকায় পরে জন্মানো হয়েছে। তার চরিত্র, সেটা তৈরি করার ক্ষমতা, তার পৃথিবীতে বিভিন্ন যে উপাদান আছে সেগুলো বাঁচাবার ক্ষমতা ঠিক প্রাইমারি ফরেস্টের মতো অতটা নেই। কিন্তু বর্তমানে এবছর আমাজনিয়ায় যে ফরেস্ট, যে আগুনটা লেগেছে, প্রায় 70,000 পয়েন্টে একই সাথে কম বেশি গত 15 দিনে আগুন লেগেছে। আগুনটা ওদের লাগে 10,000 জায়গায় প্রায়, এবং এর উৎসটা প্রত্যক্ষ বর্ষার এই শুষ্ক মৌসুমে যখন বিদ্যুৎ চমকায় এবং বিদ্যুৎ এসে আঘাত হানে, তখন ওই একটা জায়গায় আগুন ধরলে সেটা প্রাকৃতিক পর্যায়ে সাধারণত হয়ে থাকে। এখন এর এবছরের সবচেয়ে বড় যে উল্লেখযোগ্য ব্যাপার সেটা হচ্ছে যে পৃথিবীর যে রাজনীতিটা বদলে যাচ্ছে তারই একটি পরিস্ফুটন হচ্ছে এটা। জায়ের বলসোনারো বর্তমান যে প্রেসিডেন্ট, উনি এসছেন এবং তখন বলেছেন অনেকটা ট্রাম্প জাতীয়, ডোনাল্ড ট্রাম্পের ভাষায়, যে ব্রাজিলকে শক্তিশালী করতে হবে, ব্রাজিলকে আরো বেশি কৃষি বাড়াতে হবে দ্রুত ভাবে, এবং আমাজন একটা জায়গা আমাদের অনেক নিয়ে নিচ্ছে। অথবা একটা ইঙ্গিত তিনি দিয়ে রেখেছেন যেখানে কৃষকরা একাধারে বহু জায়গায় আগুন লাগিয়ে দখল করে নেয়, তারপরে সেখানে কৃষি কর্ম করে। কিন্তু এরা সেই দরিদ্র কৃষক বলে খুব কম, এগুলো হচ্ছে কমার্শিয়ালি, যারা বিরাট বিরাট বড় লোক কোম্পানি, তারা বড় বড় ট্রাক্টর পাঠিয়ে প্রথমত আগুনটা লাগিয়ে সেখান থেকে কাঠ আদায় করে, বড় বড় পুরোনো কাঠ, যেটা আমি বলছিলাম প্রাইমারি ফরেস্ট, এটা বিশেষ ধরনের দামি কাঠ হয়। আর তারপরে ওইগুলো জ্বলে গেলে যে এলাকাটা খালি থাকে সেখানে খুব আইন কানুন বলে থাকে না, কোন গভর্নেন্স প্রিন্সিপাল অপারেট করে না, জমি যার হাতে আছে, যার হাতে আর সেই দখল করতে পারে, সেই দখল করে সেখানে অন্যান্য কৃষিকর্ম করার চেষ্টা, এবং এই দখলটা বছরের পর বছর কোম্পানি হিসেবে বা লোক হিসেবে নিয়ে থাকে। স্থানীয় ফার্মার, স্থানীয় কৃষকদেরকে ব্যবহার করা হয়, তারা খুব বেশি বেনিফিট এতে পায় না,
মানে তারা রাজনীতি এবং ব্যবসায়ীদের বলিস হয় আর কি। আচ্ছা,
এটা এবং এই ইঙ্গিতটা এসছে প্রেসিডেন্টের ইলেকশন, যেটা গত যে ইলেকশন উনি জিতেছেন সেখানে এই কথাগুলো বলেছেন, এবং অনেকটা যেটা বললাম ট্রাম্পীয় ভাষায় তারা মানে অদ্ভুতিক ন্যাশনালিজম, জাতীয়তাবাদী। এখন দুর্ভাগ্যজনক এখানে ডোনাল্ড ট্রাম্প আমেরিকায়, বলসোনারো ব্রাজিলে, এবং এই মুহূর্তে মার্কিন যুক্তরাজ্যে, ইউকেতে, ইউনাইটেড কিংডমে জনসন, বরিস জনসন, এবং এই তিনজনই প্রায় সমসাময়িক ভাষা ব্যবহার করে, যদিও ইউরোপ হওয়াতে ব্রিটেন অনেকটা স্তিমিত, কিন্তু তবুও তার অধ্যত্বের সীমা নেই। এরা সাধারণ তাদের নিজের দেশের জনগণের মঙ্গলে তার রাজনৈতিক অধ্যত্ব, যেটা এই পরিবেশের যে সম্পদ তার উপরে একটা আক্রমণ আসছে।
আমাদের শ্রোতাদের জি আমাদের শ্রোতাদের অনেক প্রশ্ন আছে এই এই বিষয় নিয়ে, আমরা ফিরে আসছি একটু ডক্টর সুফিয়ান খন্দকার এবং অপূর্ব রতন ঘোষের বক্তব্য শুনে আছি। অধ্যাপক অপূর্ব রতন ঘোষ, এই অ্যামাজনকে বলা হয় বিশ্বের ফুসফুস, এবং তিন সপ্তাহেরও বেশি সময় ধরে আগুন লেগেছে, বিশ্বব্যাপী উদ্বেগ বাড়ছে, বলা হচ্ছে যে বিপুল পরিমাণ কার্বন ডাই অক্সাইড শুষে নেয় এই অ্যামাজনের জঙ্গল। তো কেন এত উদ্বেগ, বিজ্ঞানীরা কেন উদ্বিগ্ন এই অ্যামাজনের এবারকার আগুন নিয়ে? অধ্যাপক অপূর্ব রতন ঘোষ আছেন আপনি?
আমার মনে হয় লাইন ডিসকানেক্ট হয়েছে কিনা।
আচ্ছা, শুনতে পাচ্ছি না ডক্টর সুফিয়ান খন্দকার, আপনি শুনতে পাচ্ছেন?
আমি শুনতে পাচ্ছি।
আচ্ছা, একই প্রশ্নে যদি আপনাকে বলি যে উদ্বেগটা কেন এবারকার আগুনে, আগুন তো প্রতি বছরই লাগছে অ্যামাজনে।
প্রথম কারণটা হচ্ছে যে এবার আগুনের পরিসংখ্যান অন্যান্য বছরের তুলনায় প্রায় 80% বেশি এই অল্প সময়ের মধ্যে। কিন্তু সবচেয়ে বড় উদ্বেগ যেটা, সেটা হলো যে আপনি একটু আগে বললেন যে আমাজন অরণ্যকে আমরা কে বলি ফুসফুসের সাথে তুলনা করি, কারণ এটা প্রায় 2 billion tons of কার্বন ডাইঅক্সাইডকে অ্যাবসর্ব করে, 20%
অক্সিজেন
রিলিজ করে, এবং সেই সঙ্গে ওই যখন ফটোসিনথেসিসে যখন পাতাগুলো কার্বন ডাইঅক্সাইডকে অ্যাবসর্ব করে, ওই সময় ওই সংরক্ষিত কিছু পানিও এভাপোরেট করে চলে যায়, এবং যার ফলে আমরা যেমন ওই পাওয়ার প্ল্যান্টের কুলিং টাওয়ার গুলো দেখেন, ইভাপোরেশনের মাধ্যমে আমরা শৈত্যতা নিয়ে আসি, এবং এটা এয়ার কন্ডিশনার হিসেবে কাজ করে। তো আমাজনের অরণ্যের যে এতগুলো অবদান, সেই আগুনের জন্য যে এগুলো ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে, সেটা শুধু আমাজনবাসী নয় সমগ্র বিশ্বের জন্য উদ্বেগের কারণ, তাতে কোনো সন্দেহ নাই। এবং সেই জন্যই এবছর বিশেষ করে যে সবাই খুব সজাগ, আমরা অত্যন্ত উদ্বিগ্ন যে ক্লাইমেট চেঞ্জে, যেটা IPCC থেকে বলা হয়েছে যে আমরা যদি তাপমাত্রা কমিয়ে না আনতে পারি 2 degrees centigrade অথবা 3.6, কিন্তু এই আমাজন অরণ্যে যদি এই ধরনের আগুন লাগে, তাহলে এটা এমনি খুব কঠিন যে তাপমাত্রাকে কমিয়ে আনা, কিন্তু এটাকে যদি আমরা বন্ধ না করতে পারি তাহলে বোধহয় তাপমাত্রাকে কমিয়ে আনা প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে। এতগুলো কারণের জন্যই আমাজন অরণ্যের অবদান ক্লাইমেটের উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আচ্ছা, ডক্টর অপূর্ব রতন ঘোষ যুক্ত হয়েছেন আবার আপনার কাছে। আমি যে প্রশ্ন করেছিলাম ডক্টর সুফিয়ান খন্দকার, সেটির বললেন খুব চমৎকারভাবে। একই প্রশ্ন যদি আপনাকে বলি যে এবার অ্যামাজনের আগুনে বিশ্বব্যাপী উদ্বেগ বেড়েছে, বিশ্ব নেতারা উদ্বিগ্ন, তারা সবাই সহায়তা করতে চাচ্ছেন, যদিও প্রথম দিকে একটু কনফিউশন ক্রিয়েট হয়েছিল ব্রাজিলের প্রেসিডেন্টের বক্তব্যের কারণে, পরে আবার মনে হয় তিনি সে বক্তব্য প্রত্যাহার করে নিয়েছেন এবং বিশ্বের বিশ্ব নেতাদের সহায়তা নিতে রাজি হয়েছেন। তো এই উদ্বেগ উৎকণ্ঠার কারণ কি? বিশ্বায়নের মানে বিশ্ব উষ্ণায়ন বা জলবায়ু পরিবর্তনের উপর কি প্রভাব এই অ্যামাজনের আগুন ফেলছে?
এখন আমরা যদি একটা খুব সহজ কথা বুঝতে চাই যে অ্যামাজনের যে আগুনটা লেগেছে তাতে বিশ্ব পরিবেশের বিশ্ব উষ্ণায়নের সঙ্গে কতটা সম্পর্কিত, সেটা কিন্তু সাধারণ মানুষ হোক বা রাজনীতিবিদী হোক বা বিজ্ঞানী হোক সবাই কিন্তু তাতে এফেক্টেড, অর্থাৎ প্রত্যেকের উপরেই কিন্তু এই প্রভাব থাকবে। এটা রাজনীতিবিদরা যে চোখে দেখছেন, একজন বিজ্ঞানী যে চোখে দেখবেন, সেটা সম্পর্কে কিন্তু একটা পরিষ্কার ধারণা থাকা উচিত। আমি মনে করি যে এই বিশ্বে কার্বন ডাইঅক্সাইডের যে পরিমাণ আমাজন একটা ফরেস্ট সিঙ্ক হিসাবে ব্যবহার হয়, আমরা সবাই জানি যে আমাজন হচ্ছে পৃথিবীর সব থেকে বড় কার্বন সিঙ্ক, অর্থাৎ আমাজনের জঙ্গলে যে পরিমাণ কার্বন সিঙ্ক হয়, কার্বন নিয়ন্ত্রিত হয়, সেটা কিন্তু বিশ্বে আর কোথাও হয় না। সুতরাং একটা কথা খুব পরিষ্কার, যেমন এটা আমাদের 20% কার্বন অক্সিজেন তৈরি করে দিচ্ছে, অন্তত পৃথিবীর 10% জীব বৈচিত্র্য মেনটেন করছে, ঠিক সেই রকম একটা প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড কিন্তু আমাজন সিঙ্ক করে, অর্থাৎ সেটা শোষণ করে নেয়। এবারে একটা জিনিস খুব পরিষ্কার, দেখুন আমরা আমরা কি কারণের জন্য এই যে ফরেস্টের ফায়ারটা যেটাকে আমরা দাবানল বলি, সেটা কিন্তু দুটো কারণে হয়, একটা প্রাকৃতিক কারণ, একটা কিন্তু হিউম্যান কারণ, ঠিক কিনা?
জি জি,
দাবানলটা আমাজনে কিন্তু নতুন নয়, প্রতি বছরই লাগে। যেটা সফিক সাহেব বলেছেন সেটা কিন্তু ঠিকই, যে এটা বছরের যেটা টাইমে লাগে সেটা হচ্ছে ড্রাই সিজনে। তাহলে এই যে এখন যে কারণের জন্য, অর্থাৎ এই যে আমাজনের যে আগুনটা লেগেছে যেটা সাধারণত ড্রাই সিজনে লাগার কথা, সেটা লাগলো জুলাই থেকে আগস্টের মধ্যে, তাহলে এই আর্দ্র এবং ভিজে একটা টিপিক্যালি আমাজন ফরেস্ট যেটাকে বলা হয় ওয়েট এবং হিউমিড ফরেস্ট, সেখানে জুলাই আগস্ট মাসে কারণটা কি কারণে আগুনটা লাগলো? এখন ফরেস্টে আগুন লাগানোর কারণ যেগুলো, সেগুলো যদি আপনি দেখেন তাহলে দেখতে পাবেন আমরা যে কারণে ফরেস্টে আগুন লাগাই সেটার একটা কারণ থাকে, ডিফরেস্টেশন করা হয়, সেখানে কিছু গ্রেজিং ল্যান্ড তৈরি করা হয়, কিছু নন উড ফরেস্ট প্রোডাক্ট নেওয়ার জন্য আগুন লাগানো হয়, কিছু খনি অঞ্চল অর্থাৎ মিনারেল মাইনিং এক্সকাভেশন করার জন্য হয় এবং শিল্প কারখানা তৈরি করার জন্য হয়, আর মানুষ তার বসতি স্থাপন করার জন্য একটা পোর্শন বা কৃষিকার্যের জন্য ফরেস্টের একটা অংশ সে সবসময় আগুনে পুড়ায়। এই যে ইকোলজি, আমাদেরকে দেখতে হবে একটা, একে আমরা বলি ইকোলজিক্যাল ডাইনামিক্স। এই কারণের জন্য দেখবেন আমরা যে ফরেস্ট ফায়ারের কথা বলি তার সঙ্গে তিনটে জিনিস খুব যুক্ত, একটাকে বলি ইকোসিস্টেম ফরেস্ট সেন্সিটিভ, অর্থাৎ যেখানে আগুনের উপস্থিতি ওখান থেকে উৎপন্ন হয় না, এটা হচ্ছে তার নেগেটিভ ইম্প্যাক্ট। আমাদের যত বিশ্বে ফরেস্ট ফায়ার হয় তার 36% ইকোসিস্টেম হচ্ছে এই অঞ্চলে। নেক্সট হচ্ছে ফরেস্ট ডিপেন্ডেন্ট, অর্থাৎ একটা ইকোসিস্টেম যেখানে আগুনের উপস্থিতিতেই তৈরি হবে সেটা কিন্তু প্রায় 46%। আর একটা আছে ইকোসিস্টেম যাকে আমরা বলি ফায়ার ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ এখানে কি হয় জানেন, এখানে যথাযথ পরিমাণে আয়তনে কিন্তু আগুন লাগার জন্য ফুয়েল তৈরি হয় না, অর্থাৎ আমরা যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড ফরেস্ট ফায়ারের ফলে উৎপন্ন হবে সেটা গোটা বিশ্বে কিন্তু ছড়িয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন শুধু ব্রাজিলে নয়, বলিভিয়া, পেরু, প্যারাগুয়ে, সেখানে প্রায় 7 লক্ষ হেক্টর জায়গা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, তাই না?
জি জি।
আবার
ভেনেজুয়েলা,
ব্রাজিলের ভেনিজুয়েলা এবং সাউথ আফ্রিকার একটা অঞ্চলে এখনো পর্যন্ত কিন্তু সেই ধোঁয়া দেখা যাচ্ছে, ঠিক কিনা?
জি জি,
আমরা ঠিক। সুতরাং আমরা যদি একটু এই যে কাজগুলোর জন্য ফরেস্ট ফায়ার করছি আমরা, মানুষ যেটা সৃষ্টি করছে, মানুষ যেটা সৃষ্টি করছে, এটা কিন্তু আমি কারণগুলো আপনাকে পরিষ্কার
বললাম।
একটা দেখুন, তার মধ্যে আমি গ্রেজিং ল্যান্ড তৈরি করার জন্য অর্থাৎ পশু চারণের জন্য করলাম, একটা এগ্রিকালচারের জন্য করলাম, শিল্প কারখানার উন্নতির জন্য করলাম।
হ্যাঁ, ডক্টর আতিক রহমানই প্রথম থেকেই বলছিলেন যে এই আগুন লাগার পেছনে মানে আন্তর্জাতিক বাণিজ্য এবং রাজনীতিও অনেকখানি জড়িত। আমাদের সঙ্গে একজন শ্রোতা আছেন, দেখি তার প্রশ্ন নিয়ে আসি একটু।
আচ্ছা বলুন।
হ্যালো।
হ্যাঁ বলুন।
হ্যালো, আসসালাম আলাইকুম।
জি, ওয়ালাইকুম আসসালাম। জি জি জি, মোহাম্মদ আব্দুল্লাহ বলুন।
আমি জানতে চাচ্ছিলাম যে এরকম আমাজন বা আমেরিকার ক্যালিফোর্নিয়া বা অস্ট্রেলিয়াতে অনেক সময় দাবানল হয় আর কি, এগুলো সম্পর্কে আমাদের উপমহাদেশের মানুষের ধারণা খুব কম। আমাদের সুন্দরবনে এক আধ সময় এ ধরনের অগ্নিকাণ্ড ঘটে। তবে আমাজন সম্পর্কে যেটা শোনা যাচ্ছে এটা অত্যন্ত ভয়াবহ আমাদের পৃথিবীর জন্য। আমার একটা খুব সাধারণ প্রশ্ন, এইগুলো এই যে আগুন, এই আগুনগুলো প্রতি বছরেই নাকি লাগে, এবার ব্যাপক ভাবে লাগছে, এই আগুনগুলো কি লাগানো হয়, কোনো মানুষ লাগায়, এটা প্রাকৃতিক ভাবে লাগে, এটাই আমার জানার বিষয়।
এটা স্পষ্টভাবে এই যে ডক্টর অপূর্বরতন বললেন কিছুক্ষণ
আগে, আমি বলতে চাইছি সেটা হলো, দেখুন প্রথম যখন মানুষ আগুন লাগায় তার বনাঞ্চলে, তার একটা উদ্দেশ্য থাকে। আপনি কিন্তু ফরেস্ট ফায়ার যেটা হয়, যে দাবানলটা হয়, সেটা কিন্তু ফরেস্টের মধ্যে থেকে হয় সবসময় তা কিন্তু নয়। ফরেস্টের বাইরে আগুন কৃষিকার্যের যে সমস্ত রেসিডুয়াল অংশ অর্থাৎ অবশিষ্ট অংশ পোড়ানো হয়, সেইটা কিন্তু বনাঞ্চলের দিকে ধেয়ে যায়। আবার কিছুটা অংশ আছে অর্থাৎ কিছু অংশ কৃষিকাজের জন্য ব্যবহৃত, তার রেসিডুয়াল অংশ পোড়ানো হলো, সেই জায়গাটাতে লেগে গেল এবং সেই আগুনটা ছড়িয়ে পড়ল বনাঞ্চলের ভেতরে। আবার মানুষ কিছু চাষবাসের জন্য যখন সে ফরেস্ট ফায়ার করে, বা এই যে কিছুক্ষণ আগে বিজ্ঞানী বললেন যে প্রচুর পরিমাণে নন উড ফরেস্ট প্রোডাক্ট আমরা কেটে ফাঁক করে দিচ্ছি অর্থাৎ ডিফরেস্টেশন করে দিচ্ছি, তাহলে সেই অঞ্চলে কৃষিকার্য করার জন্য কিন্তু আগুন লাগানো হয়। এই আগুন সবসময় কিন্তু ফরেস্টের নিজের ভেতর থেকে লাগে তা কিন্তু নয়, এটা আগুনটা কিন্তু বাইরে থেকে এসে ফরেস্টের মধ্যে ছড়িয়ে পড়ে।
জি, তো এই এইটা থেকে আমাদেরকে মানে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যতে যেন না লাগে সতর্ক হতে হবে। ডক্টর সুফিয়ান খন্দকার এই একই প্রশ্নে আমেরিকার কথা তিনি উল্লেখ করলেন যে ক্যালিফোর্নিয়া সহ আমেরিকার বিভিন্ন স্থানে প্রতি বছরই কিছু না কিছু আগুনের ঘটনা ঘটে এবং সেগুলো, হ্যাঁ সেগুলো নেভাতে গিয়ে দেখা যায় যে বিপুল পরিমাণে জন মানে অগ্নি নির্বাপক কর্মীদের নিয়োগ করতে হয়, অনেক সময় মারাও যায়, এবারও আমরা শুনেছি। জি, তো যুক্তরাষ্ট্র আমার মনে হয় যে বেশ অভিজ্ঞ এই ব্যাপারে, আপনার কি মনে হয় যুক্তরাষ্ট্র?
অবশ্যই, আমি একটু ফিরে যাচ্ছি একটু কারণে, কারণটা যে যেটা প্রফেসর অপূর্ব বললেন যে একটা প্রাকৃতিক আর একটা হলো মানুষের দ্বারা
মনুষ্য সৃষ্টি,
প্রাকৃতিক কারণ এটা এটা সবসময় প্রায় সব যেটা আমেরিকাতেও হয়েছে গত বছর, তো
প্রাকৃতিক কারণ বলতে কি বজ্রপাত কিংবা
প্রাকৃতিকটা কারণটা হলো যে খরাকালীন সময়, এখানে অবশ্য ব্রাজিলে এখনই খরাকালীন।
জি,
খরাকালীন সময়টা হলো জুলাই থেকে নভেম্বর পর্যন্ত, কারণ ওরা দক্ষিণ মেরুতে, ওদের ওদের খরাকালীনটা হলো এখন এই সময়টাতেই। ব্রাজিলে সাধারণত ওই প্রাকৃতিক আগুনের জলে শুষ্ক পাতা থেকে বা ইয়ে থেকে ওই লাইটনিং থেকে বা এটা এটা সবসময় হয়ে থাকে এবং সেটা স্বাভাবিক নিয়মেই হয়, তার পরিসর থাকে অত্যন্ত অল্প, কিন্তু যখন ওইটাকে ওটার সাথে মানুষের দান আছে, মানুষ যখন ওটাকে আবাদি জমির জন্যে অথবা পশুচারণের জন্যে ওটাকে করতে যায়, তখন তারা ইচ্ছাকৃতভাবে ওটাকে আগুন লাগিয়ে দেয় এবং সেটা অনেক সময় কন্ট্রোল করতে পারে না, অনেক সময় কন্ট্রোল করতে পারে, অধিকাংশ সময় করতে পারে না। আমেরিকাতে যেটা হয়, গতবার শুধু বলা হয়েছে অধিকাংশ সময় যেটা হয় সেটা হলো প্রাকৃতিক কারণে, গত বছর যে ক্যালিফোর্নিয়াতে বিশাল হয়েছিল সেটাতে অবশ্য মানুষের অবদানও ছিল এবং এই দুটো মিলিয়েই এটা এত বড় হয়েছিল। এবং আমেরিকাতে যেহেতু প্রতি বছরই এরকম হয়ে থাকে, এদের যে ফায়ার ব্রিগেডটা অত্যন্ত প্রোঅ্যাক্টিভ এবং বিভিন্ন স্টেট থেকে নিয়ে আসে। ওখানে হয়তো হাজার হাজার ফায়ার ব্রিগেডের কর্মচারীরা কাজ করে, ওখানে ওই প্লেন ওয়াটার ট্যাঙ্ক হিসেবে ব্যবহার করা হয়, অনেক কিছুই করা হয় যার কিছুই এবছর ব্রাজিলে করা হয়নি। ব্রাজিলে এমনকি ওই মাত্র শনিবার থেকে সৈন্যদের লাগানো হয়েছে, তার আগে কতিপয় লোক এটাকে থামানোর চেষ্টা করেছে। আর এখানে কথা হচ্ছে যে আমরা এই যে কৃষির জন্য কেন কেন এরা আগুন লাগায়, এটাকে তো ইচ্ছাকৃত আগুন লাগানো হয়। প্রথমে তো গাছপালা কেটে পরিষ্কার করে তারপরে আগুন লাগানো হয়। তার প্রধান কারণটাই হচ্ছে যারা কৃষিকাজ করতে যায় ওখানকার যে মাটি আর কি, মাটি যেটা সেটা কিন্তু খুব উর্বর মাটি নয়, যার জন্য ফার্টিলাইজার দরকার হয়। কিন্তু এই যে গাছগুলো পুড়িয়ে যে ওই ছাইগুলো পায় ওইটা ফার্টিলাইজার হিসেবে ইউজ করা হয়, সেটা একটা প্রধান কারণ ইচ্ছাকৃত আগুন লাগানোর জন্য। এবং এই
জিনিসটা
হয়তো আমাদের এই বিভৎস আকার ধারণ করবে না এবং আমরা আবার আমাজন অরণ্যকে তার পুরাতন স্থানে ফিরিয়ে নিয়ে আসতে পারবো।
আমাদের বেশ কয়েকজন শ্রোতা প্রশ্ন করেছেন, একজন মাসুদুর রহমান লিখেছেন, পৃথিবীর সব দেশের ফায়ার সার্ভিসের বিমান দিয়ে পানি দেয়া হোক, জল কামান দিয়ে হরতাল সহিংসতা রোধ করা গেলে জঙ্গলের আগুন নেভানো যাবে না কেন? তিনি একটু বোধহয়, হ্যাঁ আচ্ছা, একজন লিখেছেন অ্যামাজনে আগুন, যুবরাজ চৌধুরী, অ্যামাজনে আগুন লাগার প্রভাবে আমাদের বাংলাদেশের কতটা ক্ষতি হতে পারে বলে আপনাদের মনে হয়? অ্যামাজনের আগুন নেভাতে আন্তর্জাতিক মাধ্যমকে এগিয়ে আসতে হবে, কেন আসছে না? সিদ্ধার্থ ভট্টাচার্য লিখেছেন। শঙ্কর হালদার নামে একজন লিখেছেন, অ্যামাজনের জঙ্গলে আগুন নেভাতে আন্তর্জাতিক সাহায্য খুবই প্রয়োজন, কেন হচ্ছে না? ডক্টর আতিক রহমান যদি বলেন এই কয়েকটা প্রশ্নের।
তার আগে একটা পথে যায় যে এবার যে আগুনটা লেগেছে সেটা 75 থেকে 80 হাজারটা আগুন একই সাথে জ্বলছে এবং এটা ভয়ঙ্কর বিরাট ব্যাপার। যেটা বললেন আপনারা যে 7টা দেশে এবং ব্রাজিলের 9টা প্রদেশে একই সাথে আগুনগুলো জ্বলছে, অর্থাৎ এটা একটা প্রচন্ড আকার ধারণ করেছে। এখন কেন এই সময় হবে? এই সময় শুষ্কতা আছে কিন্তু এতগুলো লাগার সাধারণত এর এক তৃতীয়াংশ লেগে থাকে। এই অগস্ট মাস 2018 সালে এটা প্রায় 30-35 হাজার ছিল, সেটা মানুষ ইচ্ছে করে লাগিয়েছে বহু জায়গায়, যে কথা বলা হলো কিছুটা জমি দখল করার জন্য। এবং আরেকটি ব্যাপার, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কথাটা বলা হলো, মার্কিন যুক্তরাষ্ট্রের ফরেস্টের বড় পাশে যারা থাকেন তারা বেশ বড় লোক, ইরাক বলো ফাইন্যান্সিয়াল এরিয়া নিয়ে তারা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স আছে, এখানে যারা থাকেন তারা নেহাতি স্থানীয় এবং অ্যামাজনের ছোট ছোট ইন্ডিজিনাস পিপল, তো এদের কোন রাজনৈতিক সংগতি এবং অর্গানাইজেশন খুবই দুর্বল এবং যারা কিছু বলতে পারে না, অতএব তাদেরকে ধাক্কা দিলেই তারা সরে যায়। অর্থনৈতিক চিন্তাধারা আছে এবং একটা রাজনৈতিক ইঙ্গিত সরকারের কাছ থেকে এসছে যার চিন্তাধারার, যে লাগাতে পারো আগুন ঠিক আছে আমরা ব্রাজিল আরো উন্নত হবে। তো এই ভ্রান্ত ধারণা থেকে কিছুটা এসছে। এখন এটা আন্তর্জাতিক বা গ্লোবাল ইমপ্লিকেশনটা খুব সিরিয়াস, যেটা আগে বলা হয়েছে আমাদের দুজন বিজ্ঞানী বললেন যে এটা আমাদের ফুসফুসের সাথে তুলনা করা হয়, 70-20% অক্সিজেন দেয় এবং প্রচুর পরিমাণ কার্বন ডাইঅক্সাইড নিয়ে নেয়। আপনারা শুনেছেন যে আমাদের এই শতাব্দীর শেষের ভিতরে কিছুতেই 2 ডিগ্রির উপরে উঠতে দেওয়া হবে না এবং 23 সেপ্টেম্বর বড় আন্তর্জাতিক জেনারেল অ্যাসেম্বলির সাথে সেক্রেটারি জেনারেল অফ ইউনাইটেড নেশনস যে হেড অফ স্টেট মিটিং ডেকেছেন, সেখানে তিনি বলছেন 1.5 ডিগ্রির ভেতরে রাখার মতো কি করতে হবে, দয়া করে সেগুলো নিয়ে কথা বলবে, অর্থাৎ আরো কমিয়ে আনা। সেই সম্ভাবনা আমরা ক্রমেই হারিয়ে ফেলছি যেখানে এত উদ্গিরণ কার্বন ডাইঅক্সাইডের হচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে যে বাংলাদেশের প্রশ্ন করা হয়েছে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কি,
পৃথিবীর অ্যাটমসফিয়ার, আমাদের যে বায়ুমন্ডল সবই ইন্টারকানেক্টেড, এদিকে এগুলো বলে টেলিকানেকশন। একটা জায়গায় একটা ঘটনা ঘটে, তার কিছুদিন হতে পারে, কয়েক মাস হতে পারে, এবং বছরও হতে পারে, তার ফলে একটা ঘটনা আরেক জায়গায় যে যায়, এবং যখন সেটা আমার বাংলাদেশের উপরেও এসে পড়বে, এবং বাংলাদেশের মানুষের স্বাস্থ্যগত কারণেও যে অন্যান্য ইঙ্গিত দেখা দেবে, শুষ্ক আয়ন থেকে শুরু করে অক্সিজেনের প্রভাব, সেগুলো সবই কানেক্টেড হয়ে আসবে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এখন যে এই আগুন সাথে হবে, এবং সেটা সহজে নেবানো কঠিন, কারণ এতগুলো পয়েন্টে, এবং প্রথমে তো বলসোনারো বলেই দিল এনজিওরা করেছে এটা, তারপরে উনি উদ্যোগ করে নিলেন, তারপরে বলা হলো যে ওই গরিব ফার্মাররা গেছে, তারপরে বলা হলো যে মার্কিন তার আর্মি আনবেন, আর্মি
আসছে
কয়েক হাজার মাত্র, তা দিয়ে হচ্ছে এখন বহু জাহাজের প্রয়োজন, বহু পানি ঢালার প্রয়োজন, এবং সেই যথেষ্ট পরিমাণ পানি বিভিন্ন জায়গায় নেইও, তো সেটা খুব অর্গানাইজেশনালি এগোতে হবে, এবং সেটা সেই দিকে এখনো সত্যিকার অর্থে পানির আগুন নেভানো শুরু হয়নি।
আচ্ছা ডক্টর, ডক্টর অরূপ রতন বোধ হয় কিছু বলতে চাচ্ছিলেন, অপূর্ব রতন।
আমি বলতে চাচ্ছিলাম যে প্রশ্নটা আসলে ছিল যে বিশ্ব রাজনৈতিক নেতারা কেন এখানে সাহায্যের হাত নিয়ে এগিয়ে যাচ্ছেন না।
জি,
এটা এটা চেষ্টা হয়েছে G7 এ, কিন্তু কথা হচ্ছে যে দুর্ভাগ্যবশত আমরা এখন ন্যাশনালিস্টিক নেতাদের আওতায় পড়ে গেছি। প্রথম দিকে ব্রাজিলের প্রেসিডেন্ট সম্পূর্ণভাবে স্বীকারই করতে চান না যে এটা একটা বড়
প্রবলেম, তিনি এনজিওর দোষ দিচ্ছিলেন প্রথমে,
হ্যাঁ প্রথমে অন্যকে দোষ দিচ্ছিলেন, তারপরে এখন ইগোর প্রশ্ন এসে দাঁড়িয়েছে, তারপরে একটা সিলি কথা নিয়ে ম্যাক্রনের সাথে ঝগড়া করে উনি পয়সা নেবেন না, এই ধরনের মেন্টালিটিতে মানে সত্যি এটা খুবই দুঃখজনক
না। পরে $20 মিলিয়ন নিতে রাজি হয়েছেন,
ব্রাজিলেও দেখছি এখন, এবং ইউকেতেও যে ন্যাশনালিস্টিক, এই নেতাদেরকে শিক্ষিত হতে হবে, কারণ এটা আমাজন অরণ্য শুধু ব্রাজিলের সম্পদ নয়, এটা বিশ্বের সম্পদ, এটা বিশ্বের জন্য সহায়তা, বিশ্ব কিন্তু এগিয়ে এসেছে অলরেডি, কিন্তু স্থানীয় ব্রাজিলের নেতাদের একগ্রুমের জন্য সঠিকভাবে এই সাহায্যগুলোকে ব্যবহার করতে পারছে না, সবাই তো করতে পারে, এতদিনে তো এই আগুনটা নেভানো সম্ভব হতো যদি সাহায্য ছিল ব্রাজিল সরকারের সাথে সাথে সাহায্য চাওয়া এবং সাহায্য গ্রহণ করা, এখানে ইগোর কোনো প্রশ্ন থাকতে পারে
না। আমার মনে হয় এখন সেই জায়গা থেকে সরে আসছে,
বাংলাদেশের কি হবে,
জি জি জি
অবশ্যই, এখন কিন্তু সমগ্র বিশ্ব একসাথে জড়িত, যেটা আমি একটু আগেও বলেছিলাম যে এই আগুনের ফলে যেটা হবে কার্বন ডাইঅক্সাইড গ্রিন হাউস গ্যাস যদি আমাদের আবহাওয়াতে চলে আসে তাহলে টেম্পারেচার রাইজ হবে, এবং আমরা জানি যে টেম্পারেচার রাইজ হলে পরে সি লেভেল রাইজের ভয়াবহতা তো বিভিন্ন বক্তব্যে চলে আসছে, যদি 1 মিটার পানি বেড়ে যায় বাংলাদেশের প্রায় 16% ল্যান্ড এবং 17 মিলিয়ন পিপুল উইল বি এফেক্টেড
উপকূলীয় অঞ্চলগুলোতে।
সেই জন্য আমরা আর এখন ওই বাংলাদেশ ভারত বা এশিয়া ইউরোপ নই, আমরা একটা গ্লোবাল কমিউনিটি হয়ে গেছি, যে কোনো জায়গায় একটা যদি ডিজাস্টার হয় তার ইম্প্যাক্ট অন্য জায়গায় যাবেই।
আচ্ছা ডক্টর অপূর্ব রতন ঘোষের কাছে
আমার আরেকটা পয়েন্ট আমি যে বলে রাখি, বড় ক্ষতিগ্রস্ততা সেটা হচ্ছে স্পিসিস লস।
হ্যাঁ,
আমাজন স্পিসিস রিচ, প্রচুর পরিমাণ ত্রিশ লক্ষের মতো স্পিসিস আছে এখানে, গাছপালা এবং প্রাণী,
30 লাখ প্রজাতির প্রাণী রয়েছে, উদ্ভিদ রয়েছে,
সেখানে কতগুলো স্পিসিস ধ্বংস হয়ে যাবে এগুলো আর ফিরে আসবে না।
তারপরে
পৃথিবীর সম্পদ, ভবিষ্যতের সম্পদ, সমস্ত যেটা বলা হলো বিশ্বের যে সম্পদ বাকি আছে সেখান থেকে আসবে।
আচ্ছা ডক্টর অপূর্ব রতনের কাছে আমি প্রশ্ন করতে চেয়েছিলাম একটা, সেটি হচ্ছে যে আগুনের তো আমরা খারাপ দিকগুলোর সম্পর্কে এতক্ষণ আলোচনা করলাম, কিন্তু আগুন লাগার কোনো ভালো দিক কি আছে, যে আগুন লাগার কারণে উপকার হয় মানুষের?
আমি যখন প্রথম শুরু করেছিলাম তখন কিন্তু আগুন লাগার কারণটা মানুষের ক্ষেত্রে আগুন লাগার কারণে কি কি তারা উপকৃত হয় সেটা কিন্তু প্রথমেই বলেছি, ওই যে আপনাকে বলেছিলাম একটা কথা যে মিস ইউজ অফ কনভার্সন অফ ফরেস্ট টু এগ্রিকালচারাল ল্যান্ড, অর্থাৎ ফরেস্ট ফায়ার যেটা হয় সেটা কিন্তু যে পরিমাণ বনাঞ্চল কেটে বা নষ্ট করে আমরা এগ্রিকালচার ল্যান্ড তৈরি করছি, এইটা কিন্তু আসল উদ্দেশ্য ছিল দাবানলের। এটা কিন্তু প্রথম দিকে মানুষ যারা আদিবাসী মানুষ ছিল, অর্থাৎ বনের মানুষ যারা ছিল, তারা তাদের ঘর বাড়ি, তারা তাদের স্থাপত্য, তারা তাদের ইতিহাস, এইগুলো কিন্তু করতো এই আগুন লাগিয়ে।
জি,
বিজ্ঞানী যেটা বললেন একটা কথা খুবই ভালো লাগলো, যে আপনি হয়তো পৃথিবীর সমস্ত জীব বৈচিত্রের প্রায় 10% শতকরা সেটা কিন্তু আমাজনে আছে। অর্থাৎ মানেটা বুঝতে হবে যে আমাজনে যে পরিমাণ প্রাণী ক্ষতিগ্রস্ত হতে পারে, তাতে কিন্তু যে পরিমাণ গাছ নষ্ট হতে পারে, তাতে কিন্তু একটা শুধুমাত্র বিজ্ঞানীরা ভাবলে হবে না যে বনাঞ্চল নষ্ট হলো, প্রাকৃতিক নষ্ট হলো, আর একটা দিক কিন্তু নষ্ট হবে, সেটাকে আমরা বলবো সোশিও ইকোনমিক ড্যামেজ। সোশিও ইকোনমিক ড্যামেজ অর্থাৎ আর্থ সামাজিক ভয়াবহ একটা পরিবর্তন কিন্তু দেখা দেবে। আপনারা দেখেছেন এখন যে কথাটা আমরা বারবার ব্যবহার করছি, কার্বন ট্রেডিং, অর্থাৎ কোন দেশ কতটা পরিমাণ কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে এবং সে যদি তার সিলিং এর থেকে, অর্থাৎ তার পরিমিত পরিমাণের থেকে বেশি উৎপন্ন করে, তাহলে কিন্তু তাকে পয়সা দিয়ে অথবা টেকনোলজি দিয়ে তাকে কিন্তু কমব্যাট করতে হবে, অর্থাৎ মিটিগেট করতে হবে। অর্থাৎ শুধুমাত্র আমি ওই কথাতেই ফিরে আসব যে সমগ্র বাংলাদেশ নয়, আমাজন নিজে নয়, অথবা সামান্য পেরু বলিভিয়া তারা নয়, সমগ্র বিশ্ব কিন্তু এতে এফেক্টেড হবে,
এফেক্টেড হবে,
কারণ এই
আমাদের এফেক্টেড হবে। আমাদের একজন শ্রোতা আছেন, তার প্রশ্ন নিয়ে আসছি আবার। হ্যালো,
আমরা বল, হ্যাঁ বল,
টেলিফোন লাইনে কে আছেন
বলুন।
হ্যালো,
রাশেদুল কবির।
আমি মোহাম্মদ রাশেদুল কবির।
জি জি, রাশেদুল কবির বলুন, আপনি কি জানতে চাচ্ছেন?
না স্যার, আমি প্রশ্ন করছি স্যার, বাংলাদেশে যদি এরকম সুন্দরবন বা পার্বত্য অঞ্চলে এ ধরনের কোন আগুন লাগার ঘটনা ঘটে, এখানে বাংলাদেশের এরকম কোন প্রস্তুতি আছে কিনা, যে বা আমাদের যে ধরনের কোন প্রস্তুতি আছে কিনা এই ধরনের আগুন নেভানোর, বিশেষ করে বাংলাদেশে যদি সুন্দরবনে আগুন লাগে তাহলে বাংলাদেশের একটা বিশাল অঞ্চলের ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে।
জি, এই তো কিছু বছর আগে এসেছিল তো, লেগেছিল একবার বোধহয় সুন্দরবনের এক পাশে আগুন। ডক্টর আতিক রহমান কি বলেন এই প্রশ্নে?
জি, সুন্দরবনে লাগার সম্ভাবনা কম, যেহেতু সমগ্র সুন্দরবন প্রায় ভেজা, ভেজা এবং পানি দিয়ে, এটা একান্তই টাইডাল এরিয়া, এখানে জোয়ার ভাটা হচ্ছে নিয়মিত, পানি আসছে যাচ্ছে। যে আগুনটা লেগেছিল সেটা গবেষণা করা হয়েছিল, সেটা লাগানো হয়েছিল, আগুনটা বিশেষ একটা ইন্টারেস্ট গ্রুপ সেখানে লাগিয়েছিল, কিন্তু খুব কম।
কিন্তু
অন্যদিকে একটা কথা বলা হয়েছে যে আগুন লাগালে কোনো লাভ হয় কিনা, হ্যাঁ কতগুলো ইকোসিস্টেম আছে যেগুলো দিয়ে ফরেস্ট ফায়ার ম্যানেজমেন্ট বলে একটা সিস্টেম, হিটল্যান্ড ইকোলজি স্কটল্যান্ডের, সেখানে আগুন দিয়ে ম্যানেজ করা হয়, সেখানে যে কথাটা আগে বিজ্ঞানী বললেন যে পুড়ে যে ছাইটা হয় সেটা ফার্টিলাইজেশন তৈরি করে, কতগুলো সিডস আছে, কতগুলো প্রকৃতির নিয়মই আছে যেখানে আগুন দরকার হয় সেই প্রকৃতির সিড থেকে গাছ হওয়ার জন্য, উপরে একটা টেম্পারেচার হলে ওগুলো সিড এক্সপ্লোশন করে এবং সেটাও আমাদের পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশে আমাদের ঝুম কালটিভেশন ছিল ট্রেডিশনালি, যেখানে প্রতি 12 বছর পর পর একটা এলাকায় আগুন লাগিয়ে আবার অন্য এলাকায় চলে যেতে হতো, 12 বছর পর ঘুরে আসতে হতো, তদ্দিনে ওই জায়গাটা আবার ফার্টিলাইজ হয়ে থাকতো। দুর্ভাগ্যবশত এখন ঘনবসতি এত হয়ে গেছে যে 12 বছর ঘুরে আসার মতো সুযোগ পাওয়া যায় না, যেখানে যেই জন্য এখানে গ্রোথটা হয় না। অতএব ফরেস্ট দিয়ে আমাদের প্রাগৈতিহাসিক বা ঐতিহাসিক আগের জেনারেশন যারা এবং ইন্ডিজেনাস পিপল তারাও ম্যানেজ করেছে, বর্তমান বিজ্ঞানীরাও ম্যানেজ করেন ফরেস্ট, কিন্তু যে ভয়াবহতা আমাজনে দেখা গেছে
জি,
এটার খুব বেশি লাভ হবে না, কিছু জমি আসবে,
কৃষির জন্য, কিন্তু আমাজন যেটা হারিয়ে যাবে সেটা সেই আমাজন আর ফিরে আসবে না কখনোই, আগামী 2000 বছরে ফিরে আসবে।
ডক্টর সুফিয়ান খন্দকার,
ভয়াবহতা সেটা একটা তীব্র ক্ষতিগ্রস্ত সম্মুখীন, কার্বন ডাইঅক্সাইড কমবে এবং তার ফলে যে আমরা যেটা হিটিং এর ভয় পাচ্ছি গ্লোবাল ওয়ার্মিং এ, ওই তাপটা আরো বাড়তে থাকবে। তো ফিডব্যাক লুপটা যেটা বলা হলো, ফিডব্যাক লুপটা খুবই নেগেটিভ হয় এখানে, যে আরো আগুন বাড়বে, তাপ বেড়ে যাবে, গাছ শুষ্কতা কমাবে, বৃষ্টি কমে যাবে।
আচ্ছা, আমাদের আর মিনিট পাঁচেকের মতো সময় আছে হাতে, আমি একটি প্রশ্ন একজন শ্রোতা করেছেন, তিনজনের কাছে আমি জানতে চাইবো এই প্রশ্নের উত্তর। মুনতাসির মুচি নামে আমাদের এক শ্রোতা প্রশ্ন করেছেন, জাতিসংঘ এইরকম অ্যামাজন জঙ্গলের আগুনের মতো বড় বড় যেসব আগুন হয় সেগুলো বন্ধে স্থায়ী কোনো বন্দোবস্ত বা ব্যবস্থা নিতে পারে কিনা জাতিসংঘের তরফ থেকে? ডক্টর সুফিয়ান খন্দকার যদি শুরু করেন।
এখন এই অবশ্যই জাতিসংঘ থেকে যেটা করতে পারে সেটা হলো যে একটা স্ট্রাকচার তৈরি করার জন্য, যেরকম কিছুটা আছে জাতিসংঘে যে ন্যাচারাল ডিজাস্টার মিটিগেশনের জন্য, কিন্তু যেসব দেশে এটা সম্ভব, যেমন ব্রাজিলে, এবং সেই সব দেশের উদ্যোগটা বেশি হতে পারে। জাতিসংঘ যেটা করতে পারে সেটা টেকনোলজি দিয়ে বা ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিয়ে একটা স্ট্রাকচার তৈরি করার, যেমন আমাজনকে রক্ষার জন্য যদি ব্রাজিল সরকার যদি একটা সংগঠন তৈরি করে যাদের প্রধান কাজই হবে, যেমন আমেরিকাতে একটা আছে, আমেরিকাতে গভর্নমেন্ট থেকেই একটা করা হয়েছে, সেটাকে বলা হয় ফিমা। ফিমা হলো ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি, বন্যা হোক
সব ধরনের দুর্যোগ,
ওই ধরনের অগ্রেশনটা করতে হবে নিজ দেশ থেকেই। কিন্তু যেটা জাতিসংঘ করতে পারে, জাতিসংঘ সেটাকে সহায়তা দিতে পারে, সেটাকে টেকনোলজিক্যালি হেল্প করতে পারে, যেন এটা তৈরি করতে পারে, এবং প্রয়োজনে আর্থিক সাহায্যের মাধ্যমে ওই সংগঠনটা তৈরি করার ব্যাপারে চেষ্টা করতে পারে। কিন্তু দায়িত্বটা নিজেদেরকে স্বদেশকে নিতে হবে, যাদের দরকার তাদের কি করতে হবে। জাতিসংঘের মুখে তাকিয়ে থাকলে হবে না, জাতিসংঘ সবগুলো জাতিকে নিয়েই, এই সবার সহযোগিতা নিয়ে, যেটা এখানে হওয়া উচিত ছিল, জাতিসংঘ আরো বেশি উদ্যোগ নিতে পারত, G7 এর মুখে না তাকিয়ে থেকে জাতিসংঘ থেকে এই উদ্যোগটা আসা উচিত ছিল, জাতিসংঘ প্রেশার দেওয়া উচিত ছিল যে তোমরা সরকারের তরফ থেকে তোমরা এই ব্রাজিলের আমাজনের আগুনটাকে নিভানোর চেষ্টা করো, এবং সম্পূর্ণ টেকনোলজিক্যাল ফাইন্যান্সিয়াল ব্যাপারে আমরা তোমাদেরকে সহযোগিতা করব ইন্ডিভিজুয়ালি দেশের মাধ্যমে না যেয়ে, ওই জিনিসটা করতে পারে জাতিসংঘ।
একই প্রশ্নে অধ্যাপক অপূর্ব রতন ঘোষ কি বলবেন, কোন পরামর্শ?
জি, জাতীয় সংঘের অন্যতম একটা কার্যকলাপ হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস মানা, অর্থাৎ ইউনাইটেড নেশনস যেদিন থেকে তৈরি হয়েছে সে বিশ্ব পরিবেশ দিবস পালন করে, কারণটার একটাই, সেটা হচ্ছে পরিবেশ রক্ষা। ফরেস্ট ফায়ারের মাধ্যমে এই আমাজনের ঘটনার পরিপ্রেক্ষিতে শুধু আমাজন নয়, যে কোনো বড় ধরনের ভূমিকম্প, যে কোনো বড় ধরনের আর্থকোয়েক বলুন বা ভলক্যানো বলুন, যে সমস্ত ঘটনা গোটা পরিবেশটাকে নাড়িয়ে দেয়, তার জন্য যে ম্যানেজমেন্ট করা উচিত ইউনাইটেড নেশনের, তাদের কিন্তু কতগুলো সেক্টর আছে, তারা বিজ্ঞান ভিত্তিক হিসাবে সেই সেক্টরগুলো কাজ করে। 2012 সালে আমার মনে পড়ে যে ইউনাইটেড নেশন থেকে এইরকম ফরেস্ট ফায়ার যে সমস্ত জায়গায় হয় তার একটা ম্যাপ তারা তৈরি করেছিলেন, অর্থাৎ তারা GIS, অর্থাৎ জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম এবং রিমোট সেন্সিং এর মাধ্যমে ফরেস্ট ফায়ারগুলোকে লোকেট করার চেষ্টা করেছিলেন, এবং সেগুলো মূল বসতি থেকে বা মূল ভূখণ্ড থেকে কতটা দূরে এবং সেখানে কতটা অঞ্চল এফেক্টেড হবে সেটা তারা একটা ম্যাপের মধ্যে দিয়ে দেখতে চেয়েছিলেন। অর্থাৎ আমার কথাটা হচ্ছে, যদি মার্কিন যুক্তরাষ্ট্র কথা বললেন বা আমেরিকা যুক্তরাষ্ট্রের কথা যাই বলুন, যারা আমি রাজনীতির ওই দিকটা না গিয়েও যদি বিজ্ঞান ভিত্তিক আলোচনা করি, তাহলে কিন্তু একটা জিনিস পরিষ্কার, ইউনাইটেড নেশন যে সংস্থা পরিবেশ রক্ষার জন্য কাজ করে তারা কিন্তু বিজ্ঞানী শরীফ যেটা কথা বিজ্ঞানী যেটা বললেন, সত্যি করে তার কিন্তু অনেক বেশি সচেষ্ট হওয়া উচিত ছিল, যেহেতু তারা অনেক আগে অর্থাৎ 2012 সালের আগে থেকে কিন্তু তারা ম্যাপিং শুরু করেছে। অর্থাৎ এই যে ফরেস্ট ফায়ারটা হচ্ছে, যখন সে ধোঁয়াটা দেখতে পাচ্ছে, নাসা দেখলো যে ফরেস্ট ফায়ার হয়েছে, তাহলে ফরেস্ট ফায়ারের হওয়ার সময়তেই যদি আমরা সেই জায়গাতেই মিটিগেশন মেজার অর্থাৎ কন্ট্রোল মেজার করতে পারতাম, তাহলে কিন্তু আমরা এতটা ব্যাপ্তি হতো না, এটা নিশ্চিত।
আচ্ছা,
তারা কিন্তু ম্যাপিং করেছে, তারা কিন্তু কোন কোন অঞ্চলে, বিশ্বের কোন কোন অঞ্চলে, বিশ্বে তো শুধুমাত্র আমাজনে ফরেস্ট ফায়ার হয়, তারপরে
বিভিন্ন স্থানে হচ্ছে,
মার্কিন যুক্তরাষ্ট্রে তো হয়,
সারা গত 30 বছরে সারা দুনিয়ায় বৃক্ষ ধ্বংস হয়েছে, চাষাবাদের জমি নষ্ট হয়েছে এই আগুন লেগে, আমেরিকা, আফ্রিকা সহ ইন্দোনেশিয়া সহ বিভিন্ন স্থানে। তো আমাদের হাতে আর এক মিনিট সময় আছে, ডক্টর আতিক রহমান, আপনার এই একই প্রশ্নে সর্বশেষ মন্তব্য কি?
জি, জাতিসংঘ পৃথিবীর একটা কথা বলার জায়গা, যেখানে সমস্ত জাতির নিজস্ব একটা একত্রিত ওপিনিয়ন থাকতে হবে, দুর্ভাগ্যবশত সেটা প্রায়শই থাকে না। এবং দ্বিতীয়ত হচ্ছে দ্য বিগ ফাইভ, যারা বড় ক্ষমতাশীল সিকিউরিটি কাউন্সিল মেম্বার, তারাই শেষ কথাটা বলে এবং কাজটা হয় না। কিন্তু জাতিসংঘ আমাদের শেষ ভরসা, যেটা অলরেডি এই ল্যাটিন আমেরিকা এবং এই ফায়ার হয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন আর মার্কোসর, মার্কোসরটা হচ্ছে সাউথ এশিয়ান, সাউথ আমেরিকান অর্গানাইজেশন, যারা একসাথে গ্রুপ বাই গ্রুপ, দেশ একদল দেশ আরেকদল দেশের সাথে একসাথে কাজ করছে, এই মডেলটাকে এক্সপ্যান্ড করে কাজ করা যাবে। জাতিসংঘের এফএও হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, ফরেস্ট তাদের আছে এবং ফরেস্টের প্রচুর টেকনিক্যাল কাজ করছে খুব উন্নত লেভেলে, ইউনাইটেড এনভায়রনমেন্ট প্রোগ্রাম তারাও করছে।
এবারকার জাতিসংঘ অধিবেশনে
এবং স্যাটেলাইট দিয়ে সব দেখা যায়।
জি, আমরা এবারকার অধিবেশনে আশা করব এ নিয়ে একটি বড় ভালো সিদ্ধান্ত হবে, স্থায়ী একটা বন্দোবস্ত হবে, এই আশা করছি। ডক্টর আতিক রহমান, ডক্টর সুফিয়ান খন্দকার, অধ্যাপক অপূর্ব রতন ঘোষ, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য।
ধন্যবাদ,
ধন্যবাদ।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।